জোয়েলের বই এবং লাওদিকীয় সপ্তম দিন অ্যাডভেন্টিস্ট চার্চ দ্বিতীয় সংখ্যা দ্বিতীয়।
আকুল আকাঙ্ক্ষা নিয়ে আমি সেই সময়ের অপেক্ষা করি যখন পেনটেক্সটের দিনের ঘটনাগুলি সেই উপলক্ষের তুলনায় আরও বৃহত্তর শক্তি নিয়ে পুনরাবৃত্ত হবে। জোহন বলেন, আমি আরেকজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম, তার কাছে মহাশক্তি ছিল আর তার মহিমায় পৃথিবী আলোকিত হয়ে উঠল। তখন যেমন পেনটেক্সটের সময়ে লোকেরা তাদের প্রতি বলা সত্য কথা শুনবে, প্রত্যেকে নিজ নিজ ভাষায়, ঈশ্বর যারা আন্তরিকভাবে তাকে সেবা করতে ইচ্ছা করে তাদের প্রত্যেকের আত্মায় নতুন জীবন সঞ্চার করতে পারেন এবং বেদী থেকে জ্বলন্ত অঙ্গার দিয়ে তাদের ঠোঁট স্পর্শ করতে পারেন এবং তাদেরকে তার প্রশংসায় বাক্পটু করে তুলতে পারেন। হাজারো কণ্ঠ ঈশ্বরের বাক্যের বিস্ময়কর সত্যগুলো উচ্চারণ করার শক্তি পাবে, তোতলা জিহ্বা খুলে যাবে এবং ভীরুরা সত্যের পক্ষে সাহসী সাক্ষ্য দিতে শক্তিমান হবে। প্রভু যেন তার লোকদের সাহায্য করেন যাতে তারা আত্মার মন্দিরকে সমস্ত অপবিত্রতা থেকে শুদ্ধ করতে পারে এবং তার সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে পারে যে যখন শেষের বৃষ্টি ঢেলে দেওয়া হবে তখন তারা তার সহভাগী হতে পারে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ২০ জুলাই ১৮৮৬।
পেনটেক্সটকে যখন প্রভুর এক উৎসব হিসেবে বিবেচনা করা হয় তখন তা পাসওভার, অখামির রুটির উৎসব, প্রথম ফলের উৎসর্গ এবং সপ্তাহের উৎসব থেকে আলাদা করা যায় না। পেনটেক্সট একদিকে একটি সময়কাল, যদিও এটি একই সঙ্গে সময়ের একটি নির্দিষ্ট মুহূর্ত, এই কারণেই একে পেনটেক্সটের ঋতু বলা হয়। এই ঋতুটি খ্রিস্টের মৃত্যু, সমাধিস্থ হওয়া ও পুনরুত্থানের সঙ্গে শুরু হয়েছিল। তার স্বর্গারোহণের পর খ্রিস্ট ৪০ দিনের ব্যক্তিগত শিক্ষাদান শুরু করেন, যার পর উপরকক্ষে ১০ দিন অতিবাহিত হয় যেখানে ঐক্য সাধিত হয়েছিল। ৯ এবিরোতে এমন এক সময়কাল শুরু হয়েছিল যা যুক্তরাষ্ট্রে সানডে আইনে গিয়ে শেষ হবে। সেই সানডে আইনটিকে সময়ের একটি নির্দিষ্ট মুহূর্ত হিসেবে পেনটেক্সট দিবস দ্বারা প্রতিকায়িত করা হয়েছে, এমন এক মুহূর্ত যা ৯ এবিরোতে শুরু হওয়া এক সময়কালের দ্বারা পূর্ববর্তী। ৯ এবিরো থেকে সানডে আইন পর্যন্ত পেনটেক্সটের ঋতুর পুনরাবৃত্তি ঘটে।
পিতর ব্যাখ্যা করেছিলেন যে আগুনের জিহ্বা নামে যে অলৌকিক ঘটনা ঘটেছিল তা কোনো মাতলামি ছিল না, বরং জোয়েলের গ্রন্থের ভাববাণীর পরিপূর্তি ছিল, কারণ বার্তার বিরুদ্ধে আপত্তি তোলা হয়েছিল। জিহ্বা বার্তা উপস্থাপনের প্রতীক আর আগুন পবিত্র আত্মার প্রতীক। পেনটেক্সটের বার্তা মানবী জিহ্বার সঙ্গে ঈশ্বরত্বের ঈশ্বর এক ভক্ষক আগুন সমন্বয়কে প্রতিনিধিত্ব করে, যেমন শেষ বৃষ্টির সময় পিতর ১৪৪,০০০কে প্রতিনিধিত্ব করেন, তেমনি তর্কপ্রবণ ইহুদিরা পূর্বের চুক্তির এমন এক জনগণকে প্রতিনিধিত্ব করে যাদেরকে ঠিক সেই সময়েই পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে যখন শেষ বৃষ্টি বর্ষিত হচ্ছে।
তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং আত্মা যেমন তাদের কথা বলতে দিলেন তেমনি তারা অন্যান্য ভাষায় বলতে শুরু করলেন। আর জিরুসালেমে তখন স্বর্গের নিচে প্রত্যেক জাতি থেকে আসা ধর্মভীরু ইহুদিরা বাস করছিলেন। এ কথা ছড়িয়ে পড়লে ভিড় একত্র হল এবং তারা হতবুদ্ধি হয়ে গেল, কারণ প্রত্যেকে নিজের ভাষায় তাদের কথা বলতে শুনল। তারা সবাই আশ্চর্য ও বিস্মিত হয়ে একে অপরকে বলতে লাগল, দেখ, যারা কথা বলছে এরা কি সবাই গালিলিয়ই নয়? তবে আমরা প্রত্যেকে কিভাবে আমাদের নিজ নিজ জন্মভূমির ভাষায় তাদের কথা শুনছি? পার্থীয়, মিদীয়, এলামীয় এবং মেসোপোটেমিয়ার অধিবাসীরা, জিহুদিয়া ও কাপ্পাদোকিয়া, পন্তুস ও এশিয়া, ফ্রিগিয়া ও পামফিলিয়া, মিসর এবং কিরেনের আশেপাশের লিবিয়ার অংশসমূহ, রোমের আগন্তুকেরা, ইহুদি ও ধর্মান্তরিতরা, ক্রিতীয়রা এবং আরবেরা, আমরা আমাদের ভাষায় তাদেরকে ঈশ্বরের মহৎ কাজসমূহ বলতে শুনছি। তারা সবাই বিস্মিত হয়ে হতবুদ্ধি হয়ে একে অপরকে বলতে লাগল, এর অর্থ কি? আর কেউ কেউ ঠাট্টা করে বলল, এরা নতুন মদে মাতাল। তখন পিতর ১১ জনের সঙ্গে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, হে জিহুদিয়ার লোকেরা এবং জিরুসালেমে বসবাসকারী তোমরা সবাই, এটা তোমাদের জানা থাকুক এবং আমার কথা শোনো, কারণ তোমরা যেমন মনে করছ এরা মাতাল নয়, এখন দিনের তৃতীয় ঘণ্টা মাত্র। প্রেরিতদের কাজ ২:৪-১৫।
পিতর জোয়েলের পুস্তকের পরিপূর্ণতা হিসেবে পেনটেক্সট ব্যাখ্যা করছেন। তিনি তা ভবিষ্যৎবাণীমূলকভাবে করছেন যখন সমগ্র বিশ্বের প্রতিনিধিত্ব রয়েছে, কারণ ওই অংশে বলা হয়েছে শ্রোতারা স্বর্গের নিচে প্রত্যেক জাতি থেকে এসেছিল। ৯ আগারতে
পৃথিবী খ্রিস্টের মহিমায় আলোকিত হয়েছিল এবং পরে রবিবারের আইনে সমগ্র বিশ্বের সামনে একটি পতাকা হিসেবে তাদের উচ্চে তুলে ধরা হলে 144,000 খ্রিস্টের মহিমা নিখুঁতভাবে প্রতিফলিত করবে। পেনটেক্সটি সময়কাল 9 আগস্টে শুরু হয়েছিল এবং তা রবিবারের আইনে শেষ হবে।
আমাদের চরিত্রে যদি একটি দাগ বা কলঙ্ক থাকে, তবে আমাদের মধ্যে একজনও কখনোই ঈশ্বরের শিলমোহর পাবে না। আমাদের চরিত্রের ত্রুটিগুলি সংশোধন করা এবং আত্মার মন্দিরকে সকল অপবিত্রতা থেকে শুচি করা, এ কাজ আমাদেরই করণীয়। তখন পেনটেক্সটের দিনে যেমন প্রারম্ভিক বৃষ্টি শিষ্যদের উপর নেমেছিল, তেমনি অন্তিম বৃষ্টি আমাদের উপর নেমে আসবে।
আমাদের অর্জন নিয়ে আমরা খুব সহজেই সন্তুষ্ট হয়ে পড়ি। আমরা নিজেদের ধনী ও সম্পদে সমৃদ্ধ মনে করি এবং জানি না যে আমরা দুর্দশাগ্রস্ত, করুণ, দরিদ্র, অন্ধ ও নগ্ন। এখনই সত্য সাক্ষীর সতর্কবাণী শোনার সময়। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে অগ্নিতে পরীক্ষিত স্বর্ণ কিনো, যাতে তুমি ধনী হও, এবং শ্বেত বস্ত্র, যাতে তুমি পরিহিত হও এবং তোমার নগ্নতার লজ্জা যেন প্রকাশ না পায়, আর তোমার চোখে চোখের মলম লাগাও, যাতে তুমি দেখতে পারো।
এখনই আমাদের নিজেদেরও আমাদের সন্তানদের জগতের কলুষ্ঠা থেকে অকলঙ্কিত রাখতে হবে। এখনই আমাদের চরিত্রের বস্ত্র ধুয়ে মেষ শাবকের রক্তে সেগুলো শুভ্র করতে হবে। এখনই আমাদের অহংকার, কামনা বাসনা ও আত্মিক অলসতাকে জয় করতে হবে। এখনই আমাদের জাগতে হবে এবং চরিত্রের সুষমার জন্য দৃঢ় সংকল্প নিয়ে প্রচেষ্টা করতে হবে। আজ যদি তোমরা তার কণ্ঠ শোন, তোমাদের হৃদয় কঠোর করো না। আমরা অত্যন্ত কঠিন অবস্থায় আছি, আমাদের প্রভুর আবির্ভাবের জন্য অপেক্ষা করছি ও সতর্কভাবে নজর রাখছি। জগৎ অন্ধকারে রয়েছে, কিন্তু তোমরা ভাইয়েরা, পৌল বলেন, তোমরা অন্ধকারে নও, যাতে সেই দিন চোরের মতো তোমাদের ওপর এসে না পড়ে। অপেক্ষমান ও আকাঙ্ক্ষী আত্মার জন্য ঈশ্বরের উদ্দেশ্য সর্বদাই এই, তিনি অন্ধকার থেকে আলো, শোক থেকে আনন্দ, ক্লান্তি থেকে বিশ্রাম আনেন।
মহান প্রস্তুতির কাজে তোমরা কি করছো ভাইয়েরা? যারা জগতের সঙ্গে একীভূত হচ্ছে তারা জাগতিক ছাঁচ গ্রহণ করছে এবং পশুর চিহ্নের জন্য নিজেদের প্রস্তুত করছে। আর যারা নিজেদের ওপর ভরসা করে না, যারা ঈশ্বরের সামনে নিজেদের নম্র করছে এবং সত্যের আনুগত্যের মাধ্যমে তাদের আত্মাকে পরিশুদ্ধ করছে, তারা স্বর্গীয় ছাঁচ গ্রহণ করছে এবং তাদের কপালে ঈশ্বরের মোহরের জন্য প্রস্তুত হচ্ছে। যখন ফরমান জারি হবে এবং ছাপ বসানো হবে, তখন তাদের চরিত্র চিরকাল নির্মল ও কলঙ্কহীন থাকবে।
এখনই প্রস্তুতির সময়। ঈশ্বরের শিলমোহর কখনোই অপবিত্র কোনো পুরুষ বা নারীর কপালে বসানো হবে না। এটি কখনোই উচ্চাকাঙ্ক্ষী, জগতাসক্ত পুরুষ বা নারীর কপালে বসানো হবে না। এটি কখনোই মিথ্যাভাষী বা কপট হৃদয়ের পুরুষ বা নারীর কপালে বসানো হবে না। যারা শিলমোহর গ্রহণ করবে, তাদের ঈশ্বরের সামনে কলঙ্কহীন হতে হবে, স্বর্গের প্রার্থী। এগিয়ে চলুন আমার ভাই ও বোনেরা। এ মুহূর্তে আমি এসব বিষয়ে কেবল সংক্ষেপে লিখতে পারি, কেবল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রস্তুতির প্রয়োজনীয়তার দিকে। নিজেদের জন্য শাস্ত্র অনুসন্ধান করুন, যাতে আপনারা বর্তমান সময়ের ভয়াবহ গাম্ভীর্য বুঝতে পারেন। টেস্টিমনিজ খণ্ড 5, 2014-2016।
এখানে সিস্টার হোয়াইট পেন্টেকস্টকে একটি সময়বিন্দু হিসেবে শনাক্ত করেছেন এবং সেটিকে যুক্তরাষ্ট্রে রবিবার আইন, যখন আদেশ জারি হবে, এর সঙ্গে মিলিয়েছেন। তবু যদিও তিনি রবিবার আইন এবং পেন্টেকস্ট উভয়কেই সময়বিন্দু হিসেবে চিহ্নিত করেন, প্রস্তুতির আহ্বান জানানো তার বার্তা রবিবার আইনের পূর্ববর্তী এমন একটি সময়কালকে নির্দেশ করে যা পেন্টেকস্টীয় ঋতু দ্বারা প্রতিকায়িত। রবিবার আইনই সপ্তম দিনের সাবাথের পরীক্ষা এবং 9-11 থেকে রবিবার আইন পর্যন্ত সময়টিকে প্রতীকী প্রভুর প্রস্তুতির দিন হিসেবে চিহ্নিত করা যায়। পরীক্ষার আগে প্রস্তুতি আসে।
শেষের বৃষ্টি বর্ষিত হবে 144,000-এর উপর, ঠিক যেমন পেন্টেকোস্টের দিনে প্রারম্ভিক বৃষ্টি শিষ্যদের উপর বর্ষিত হয়েছিল। পেন্টেকোস্টীয় ঋতু হিসেবে যে সময়কে উপস্থাপিত করা হয়েছে, তা শুরু হয়েছিল একটি সামান্য বর্ষণ দিয়ে, যখন খ্রিস্ট তাঁর স্বর্গারোহণের পর ফিরে এলেন।
আর তিনি এই কথা বলার পর তাদের ওপর ফু দিলেন এবং বললেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। যোহন 2:20।
তার শ্বাস পবিত্র আত্মাকে পৌঁছে দেয় এবং শ্বাসই কথার শব্দ সৃষ্টি করে। যিশুই সেই বাক্য এবং তার শ্বাস তার বাক্য প্রদানের মাধ্যমে পবিত্র আত্মাকে পৌঁছে দেয়। শ্বাসই আদামের দেহে প্রাণ এনে দিয়েছিল,
আর শাসী ইজেকিয়েলের মৃত শুকনো অস্থিগুলোর পুনরুত্থিত সৈন্যবাহিনীতে প্রাণ সঞ্চার করে।
খ্রিস্ট তার শিষ্যদের উপর পবিত্র আত্মা ফুঁ দিয়ে দিলেন এবং তাদের তার শান্তি প্রদান করলেন। এই কাজটি ছিল পেন্টেক্সটের দিনে যে প্রাচুর্যপূর্ণ বর্ষণ দেওয়া হবে তার আগে কয়েক ফোঁটার মতো। স্পিরিট অফ প্রফেসি খণ্ড ৩ পৃষ্ঠা ৫৪৩।
পেন্টেকোস্টাল ঋতুর শুরুতে খ্রিস্টের শাস শিষ্যদেরকে পবিত্র আত্মা দান করেছিল, কিন্তু কেউ কেউ সন্দেহ করেছিল।
কিন্তু ১২ জনের একজন থমাস,
যাকে দিদিমুস বলা হয়, যীশু যখন এলেন তখন তিনি তাদের সঙ্গে ছিলেন না। অতবেব অন্য শিষ্যরা তাকে বলল, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি তাদের বললেন, আমি যদি তার হাতে পেরেকের দাগ না দেখি এবং পেরেকের দাগে আমার আঙুল না রাখি এবং তার পার্শ্বদেশে আমার হাত না প্রবেশ করাই, তবে আমি বিশ্বাস করব না। যোহন ২:৩৪ বনেশ।
প্যান্টেক্সটের সময়কাল একটি পরীক্ষার সময়ের সূচনা করেছিল। এর শুরু হয় খ্রিস্টের নিঃশ্বাস এবং থমাসের সন্দেহজনিত বিতর্ক দিয়ে। শুরুর সেই থমাসের বিতর্কটি প্যান্টেক্সটের সময়কালের শেষে ইহুদিদের বিরোধের প্রতীকস্বরূপ। শুরুর দিকে খ্রিস্ট তার বাণী ও পবিত্র আত্মা শিষ্যদের প্রদান করেছিলেন, আর প্যান্টেক্সটের সময়কালের শেষে শিষ্যরা সেই বাণী ও পবিত্র আত্মা বিশ্বকে প্রদান করেছিলেন।
খ্রিস্ট যখন শিষ্যদের উপর শ্বাস দিলেন তখন তিনি যে কাজটি সম্পন্ন করেছিলেন তা ছিল এম্মাউসের পথে শিষ্যদের সঙ্গে তিনি সদ্য যে একই কাজ সম্পন্ন করেছিলেন তারই দ্বিতীয় সাক্ষ্য। আর এমন হল যে তারা যখন পরস্পরে কথা বলছিল ও বিচার বিবেচনা করছিল তখন যীশু নিজেই কাছে এসে তাদের সঙ্গে চললেন, কিন্তু তাদের চোখ আচ্ছন্ন ছিল তাই তারা তাকে চিনতে পারলেন না।
তখন তিনি তাদের বললেন, হে নির্বোধেরা, নবীগণ যা যা বলেছেন তা বিশ্বাস করতে তোমাদের হৃদয় কত ধীর। খ্রিস্টের কি এই সব কষ্ট সহ্য করা এবং তার মহিমায় প্রবেশ করা উচিত ছিল না? আর মসি থেকে আরম্ভ করে সমস্ত নবীদের কথা উল্লেখ করে তিনি সমস্ত শাস্ত্র থেকে নিজের বিষয়ে যা কিছু আছে তা তাদের ব্যাখ্যা করলেন। তারা যে গ্রামে যাচ্ছিল তার কাছে এসে পৌঁছালে তিনি যেন আরও এগিয়ে যাবেন এমন ভঙ্গি করলেন, কিন্তু তারা তাকে নিবৃত করে বলল, আমাদের সঙ্গে থাকুন, কারণ সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর দিন অনেকটাই কেটে গেছে। তখন তিনি তাদের সঙ্গে থাকতে ভিতরে গেলেন, এবং এমন হল যে তিনি যখন তাদের সঙ্গে আহারে বসেছিলেন তিনি রুটি নিলেন, আশীর্বাদ করলেন, ভাঙলেন এবং তাদের দিলেন। তখন তাদের চোখ খুলে গেল এবং তারা তাকে চিনল, আর তিনি তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। তারা পরস্পর বলল, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং যখন তিনি আমাদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করছিলেন তখন কি আমাদের অন্তর আমাদের মধ্যে জ্বলছিল না? লুক ২৪:১৫-৮২।
যেমন যীশু এম্মাউসে ভোজে বসেছিলেন তেমনি পরবর্তীতে তিনি শিষ্যদের সঙ্গে আহার করলেন। উভয় ক্ষেত্রেই ভোজনের বিষয়টি উপস্থাপিত হয়েছে। একত্রে এগুলো সূচিত করে যে পেন্টেক্সটের সময়কালের সূচনা চিহ্নিত হয় পবিত্র আত্মার নিঃশ্বাস দ্বারা এবং ভোজন দ্বারাও। এই প্রারম্ভিক ঘটনাগুলো এক শ্রেণী যারা বিশ্বাস করে এবং এক শ্রেণী যারা সন্দেহ করে তাদের মধ্যে এক বিতর্কের জন্ম দেয়। ভোজন পবিত্র আত্মার দান এবং শাস্ত্রের উন্মোচনের মধ্যে অন্তর্ভুক্ত আছে এই বিষয়টি যে খ্রিস্ট তার শিক্ষা শুরু করেছিলেন মূসা ও সকল নবী থেকে। মূসার ভাববাণীর ধারা গ্রহণ করে এবং তা সকল নবীর ধারার সঙ্গে মিলিয়ে, এখানে অল্প সেখানে অল্প, এইভাবে খ্রিস্ট তার শিক্ষা উপস্থাপন করেছিলেন।
৯:১১ ইজেকিয়েলের ৪ বায়ুর শ্বাস ৩৭তম অধ্যায়ের মৃত শুষ্ক অস্থিগুলোর উপর বয়ে গেল। সেই সময় ১১ আগস্ট ১৮৪০ অবতীর্ণ হয়ে প্রথম স্বর্গদূতের বার্তাকে ক্ষমতায়িত করা স্বর্গদূত দ্বারা যেমন প্রতিকায়িত হয়েছিল, ঠিক তেমনই প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের স্বর্গদূত এমন এক বার্তা নিয়ে অবতীর্ণ হলেন যা অবশ্যই খেতে হবে, যেমন শিষ্যরা পেন্টেক্সটের সময়কালের শুরুতে খেয়েছিলেন। বিশ্বাস করতে থমাসের অনিচ্ছা এটি নির্দেশ করে যে বার্তাটি উপস্থাপন করা হলে একটি কাঁপন চিহ্নিত হয়।
৯:১১ টুইন টাওয়ার্সের পতনের কথা বলতে গেলে আমাদের বলা হয় যে প্রভু জাতিগুলোকে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে দিতে উঠে দাঁড়িয়েছিলেন। মনে রাখা জরুরি যে ঈশ্বরের লোকদের মধ্যে একটি কাঁপুনি সৃষ্টি হয় তাদের দ্বারা যারা সত্যের বার্তার বিরুদ্ধে লড়াই করছে। বহিরাগত কাঁপুনিও আছে,
কিন্তু গির্জার ভেতরের কাঁপুনিগুলো ঘটে এমন এক পরিবেশে যখন কোনো বার্তা উপস্থাপিত হচ্ছে।
আমি যে আলোড়ন দেখেছিলাম তার অর্থ জানতে চাইলে আমাকে দেখানো হল যে লাওদিকিয়াদের প্রতি সত্য সাক্ষীর উপদেশে আহত সোজাসাপটা সাক্ষীর কারণেই তা ঘটবে। এটি গ্রহণকারীর হৃদয়ে প্রভাব ফেলবে এবং তাকে মানদণ্ড উচ্চে তুলে ধরতে ও সোজাসাপটা সত্য উজাড় করে বলতে প্রেরণা দেবে। কেউ কেউ এই সোজাসাপটা সাক্ষ্য সহ্য করতে পারবে না, তারা এর বিরোধিতা করবে, আর এটাই ঈশ্বরের লোকদের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করবে। আমি দেখেছি যে সত্য সাক্ষীর সাক্ষ্যকে অর্ধেকও গুরুত্ব দেওয়া হয়নি। গির্জার ভাগ্য যার উপর ঝুলে আছে সেই গম্ভীর সাক্ষ্যকে তুচ্ছ জ্ঞান করা হয়েছে, যদি না একেবারেই উপেক্ষা করা হয়ে থাকে। এই সাক্ষ্য গভীর পশ্চাত্তাপ ঘটাতে হবে। যারা সত্যি এটিকে গ্রহণ করবে তারা এটিকে মান্য করবে এবং শুদ্ধ হবে। আর্লি রাইটিংস 271।
অভ্যন্তরীণ কম্পন ঘটে তাদের কারণে যারা লাওদিকীয় বার্তার উপস্থাপনাকে প্রতিরোধ করে। সিস্টার হোয়াইট 1888 সালে জোন্স ও ওয়াগনারের বার্তাকে লাওদিকীয় বার্তা হিসেবে চিহ্নিত করেছেন।
এ টি জোন্স এবং ই জে ওয়াগনার আমাদের যে বার্তাটি দিয়েছেন সেটি লাওদিকিয়ার মণ্ডলের প্রতি ঈশ্বরের বার্তা, এবং যে কেউ সত্যে বিশ্বাস করার দাবি করে তবু ঈশ্বর দত্ত আলোর কিরণ অন্যদের প্রতি প্রতিফলিত করে না তার জন্য দুর্ভোগ। দ্য 1888 মেটিরিয়ালস 534।
লাওদিকীয় বার্তার প্রতি প্রতিরোধ একটি কম্পন সৃষ্টি করে এবং সিস্টার হোয়াইট 1888 সালের বার্তাকে প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের স্বর্গদূতের অবতরণের সঙ্গে সমন্বয় করেন।
পূর্বধারণাজনিত মতামত ত্যাগ করতে এবং এই সত্য গ্রহণ করতে অনিচ্ছা, এটি মিনিয়াপোলিসে ভাই ওয়াগনার ও জোন্সের মাধ্যমে প্রভুর বার্তার বিরুদ্ধে প্রকাশিত বিরোধিতার বৃহৎ অংশের মূলে ছিল। ওই বিরোধিতাকে উস্কে দিয়ে শয়তান আমাদের লোকদেরকে বৃহৎ মাত্রায় পবিত্র আত্মার সেই বিশেষ শক্তি থেকে বঞ্চিত করতে সফল হয়েছিল যা ঈশ্বর তাদের দিতে ব্যাকুল ছিলেন। শত্রু তাদের সেই সামর্থ্য অর্জন করতে বাধা দিয়েছিল যা পৃথিবীতে সত্য পৌঁছে দেওয়ার কাজে তাদের হতে পারত, যেমন পেন্টেক্সটের পর প্রেরিতরা তা প্রচার করেছিলেন। যে আলো তার মহিমায় সমগ্র পৃথিবীকে আলোকিত করার কথা সেই আলোকে প্রতিরোধ করা হয়েছে, এবং আমাদের নিজেদের ভাইদের কার্যকলাপের দ্বারা তা বহুলাংশে পৃথিবী থেকে দূরে রাখা হয়েছে। নির্বাচিত বার্তাসমূহ খণ্ড 1:233।
পেন্টেকোস্টের ঋতুর শুরুতে থমাসের সংশয়, যা পেন্টেকোস্টের দিনে আগত বার্তার বিরুদ্ধে বিদ্রোহকে প্রতিকায়িত করে। 1888 সালে জোন্স ও ওয়াগনার উপস্থাপিত লাওদিকিয়ার মণ্ডলীর উদ্দেশ্যে বার্তাকে সেভেন্থ ডে অ্যাডভেন্টিজমের নেতৃত্ব যখন উঠে দাঁড়িয়ে প্রতিহত করল, তখন যে ঝাঁকুনি ঘটেছিল সেটিকেই প্রতিকায়িত করেছিল। 1888 সালে প্রকাশিত বাক্যগ্রন্থের 18 অধ্যায়ের পরাক্রান্ত স্বর্গদূত তার মহিমা দিয়ে পৃথিবীকে আলোকিত করতে নেমে এসেছিলেন, কিন্তু মূলত সেই নেতৃবৃন্দের পূর্বধারণা পরিত্যাগে অনিচ্ছার ফলেই কোরাহ, দাথান ও আবিরামের বিদ্রোহ পুনরাবৃত্ত হয়েছিল। থমাস, পেন্টেকোস্তে ইহুদিরা, মসির সময় কোরাহের বিদ্রোহ, 1888-এর বিদ্রোহ সবই 9:11-র প্রতীক, যখন জোয়েলের মতে একটি তুরি বাজানোর কথা ছিল। সেই তুরিটি যিশায়ার মতে ঈশ্বরের লোকদের পাপ চিহ্নিত করতে বাজানো হয়েছিল। অতব 1888 এবং লাওদিকিয়ার প্রতি বার্তাটিকেও প্রতিকায়িত করে। জিরোমিয়ের প্রহরী যে প্রাচীন পথগুলিতে ফিরে আসার জন্য তুরি বাজায়, তা যিশায়ার তার কণ্ঠ তুরির মতো উচ্চকিত করার সঙ্গে সঙ্গতিপূর্ণ। জিরোমিয়ের প্রহরীই হাবাক্কুকের সেই প্রহরী যে প্রশ্ন করে নিজ ইতিহাসের তর্ক বা বিতর্কে তার অবস্থান কি হবে।
আমি আমার প্রহরাস্থলে দাঁড়াব,
বুরুজের উপর নিজেকে স্থাপন করব, তিনি আমাকে কি বলবেন এবং যখন আমাকে ভর্ৎসনা করা হবে তখন আমি কি উত্তর দেব তা দেখার জন্য আমি নজর রাখব। হাবাক্কুক 2:5।
রিপ্রুভড শব্দটির অর্থ ভর্ৎসিত হওয়া বা তর্কের মুখোমুখি হওয়া, এবং এটি একটি প্রশ্নের ইঙ্গিত দেয়, কারণ পরের পদটি তার উত্তর প্রদান করে।
আর সদা প্রভু আমাকে উত্তর দিয়ে বললেন, দর্শনটি লিখ এবং তা ফলকগুলোর উপর স্পষ্ট করে লিখ, যাতে যে পড়ে সে দৌড়াতে পারে। হবক 2:2।
মিলারাইট ইতিহাসের পূর্তিতে শুরু হওয়া এই বিতর্ক বা কম্পনটি ছিল উইলিয়াম মিলারের বার্তা ও ভাববাণীমূলক ব্যাখ্যার তার নিয়মাবলীর সঙ্গে প্রোটেস্ট্যান্টবাদের ধর্মতত্ত্ববিদদের সংঘাত। মিলারাইট ইতিহাসে এই বিতর্কের সূচনা ঘটে 1 আগস্ট 1840-এ মিলারাইট বার্তার নিশ্চিতকরণের সময়, যখন
যীশু খ্রিস্টের চাইতে কম মর্যাদার কোনো ব্যক্তিত্ব নন এমন এক ব্যক্তি একটি ছোট বই নিয়ে অবতরণ করেছিলেন, যেটি জোহনকে নিতে ও খেতে বলা হয়েছিল। হাবাক্কুকের প্রহরীদের তর্ক, থমাসের সন্দেহ, 1888 সালের বিদ্রোহ, কোরাহের বিদ্রোহ, পেন্টেক্সটে মাতলামি নিয়ে তর্ক সবই সাক্ষ্য দেয় এমন এক বিতর্কের, যা 9/11 শুরু হয়েছিল। যে বিতর্কটি চলছে তা পরবর্তী বৃষ্টির বার্তা নিয়ে, যা 9/11 ছিটিয়ে পড়া শুরু করেছিল।
হাবাক্কুক গ্রন্থে যে উত্তরটি মিলারাইটদের 1833 সালের চার্ট তৈরি করতে উদ্বুদ্ধ করেছিল, তা উপাসকদের দুই শ্রেণীর বিকাশের সঙ্গে সংযুক্ত, যা প্রতিনিধিত্ব করেছে কোরাহ ও তার সঙ্গীরা বনাম মুসা, থমাস ও অন্যান্য শিষ্যদের মাধ্যমে, পেন্টেকোস্টে ইহুদিদের মাতলামির অভিযোগের মাধ্যমে, 1878 সালে অ্যাডভেন্টবাদের নেতৃত্বের মাধ্যমে, 1854 সালে প্রোটেস্ট্যান্টরা বনাম মিলারাইটদের মাধ্যমে এবং 1854 সালের 22 অক্টোবরের মূর্খ ও জ্ঞানী কুমারীদের মাধ্যমে।
9 আগরে খ্রিস্ট তার শিষ্যদের উপর পবিত্র আত্মা কয়েক ফোঁটার মতো ফুঁকলেন, যা রবিবারের আইনে পূর্ণবর্ষণের আগাম ছিল। তিনি তখন তাদের বোধকে ভবিষ্যৎবাণীমূলক বার্তার দিকে উন্মুক্ত করলেন। মুসা দিয়ে শুরু করে পংক্তি উপর পংক্তি শেখাতে শেখাতে সেই শিষ্যদের জিরমিয়ার প্রাচীন পথগুলিতে ফিরিয়ে নিলেন, যেখানে তাদের সতর্কতার তুর্য বাজানোর জন্য অভিষিক্ত করা হয়েছিল। 9/11 খ্রিস্টের সেই শ্বাস ইজেকিয়েল ও জোহনের চার বাতাস থেকে এসেছিল, এবং সেটিই ছিল লাওদিকিয়ার বার্তা, যা হল সোজাসাপ্ট সাক্ষ্য, আর তা প্রতিরোধের মুখে পড়লে এক ধরনের ঝাঁকুনি ঘটায়। 1888 কোরহ দাথান ও আবিরামের বিদ্রোহকে প্রতিকায়িত করে, কারণ তখন প্রত্যাখ্যাত হচ্ছিল শুধু বার্তাই নয়, সেই নির্বাচিত প্রহরীরাও, যারা তুর্যে একটি নির্দিষ্ট ধ্বনি দিচ্ছিলেন।
সিস্টার হোয়াইট লিখেছিলেন যে, আমি যে কম্পন দেখেছিলাম তা লাওদিকীয়দের প্রতি সত্য সাক্ষীর পরামর্শে আহ্বান করা সোজাসাপ্টা সাক্ষ্য দ্বারা ঘটবে। 1888 সালের বার্তাই ছিল সেই সোজাসাপ্টা সাক্ষ্য, এবং 1888 ও 9 অগেরও উভয়ই প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের স্বর্গদূতের অবতরণকে চিহ্নিত করে।
আমাদের গির্জা ও প্রতিষ্ঠানসমূহের কাছে ঘুমন্তদের জাগাতে একটি স্পষ্ট সাক্ষ্য পৌঁছে দিতে হবে। প্রভুর বাক্য বিশ্বাস করে মান্য করা হলে ধারাবাহিক অগ্রগতি সাধিত হবে। আসুন এখন আমাদের মহাপ্রয়োজন দেখি। শুষ্ক অস্থিতে তিনি প্রাণের শ্বাস না ফুঁকে দেওয়া পর্যন্ত প্রভু আমাদের ব্যবহার করতে পারেন না। আমি এই কথাগুলো বলতে শুনলাম, হৃদয়ে ঈশ্বরের আত্মার গভীর কার্য না হলে তার জীবন দানকারী প্রভাব ব্যতীত সত্য মৃত অক্ষরে পরিণত হয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 18 নভেম্বর 1900।
9/11 লাওদিকীয় বার্তা তার পূর্ণতা লাভ করেছিল, কারণ তখনই ঈশ্বরের পূর্বতন চুক্তিবদ্ধ জনগণের প্রতি শেষ আহ্বান প্রচারিত হতে শুরু করেছিল। তখনই সিস্টার হোয়াইট উল্লেখ করেন, ঘুমিয়ে থাকা লোকদের জাগাতে আমাদের গির্জা ও প্রতিষ্ঠানসমূহের নিকট একটি সোজাসাপ্টা সাক্ষ্য বহন করতে হবে। 9/11 প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের স্বর্গদূত অবতরণ করলে লাওদিকীয় বার্তা শুরু হয়। এর অর্থ, 9/11 লাওদিকীয় সপ্তম দিন অ্যাডভেন্টিস্টদের প্রতি বার্তাটি ছিল এবং আছে, জাগো। জোয়েল 1 অধ্যায়ের 5ম পদে মদ্যপদের উদ্দেশ্যে জাগতে আদেশ দিয়েছিলেন। 9/11 অ্যাডভেন্টিজমের চূড়ান্ত পরীক্ষার সময়ের আগমনের চিহ্ন, এবং এটি জোয়েলের জাগবার আদেশেরই প্রতিফলন। পেন্টেক্সটের সময়কাল 9/11 ঈশ্বরের জনগণের জাগরণের মাধ্যমে শুরু হয়, এবং রবিবারের আইন আসার ঠিক পূর্বে 10 কুমারীর দৃষ্টান্তের পরিপূর্তির মাধ্যমে তার সমাপ্তি ঘটে।
9/11 জাগরণটি ধর্মত্যাগে পতিত এক চুক্তিবদ্ধ জনগণের শেষ প্রজন্মের প্রতি এক আহ্বান।
রবিবারের আইন কার্যকর হওয়ার ঠিক আগে যে জাগরণ ঘটে, তা পূর্বতন চুক্তিবদ্ধ জনগণের জন্য দরজা বন্ধ করে দেয়। শুরু ও শেষ একই, এবং 2023 সালের জুলাই মাসে প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ের 2 সাক্ষী 2002 সালের 18 জুলাইয়ের ভবিষ্যৎবাণী সংক্রান্ত বিদ্রোহ সম্পর্কে জাগ্রত হয়েছিলেন। মধ্যবর্তী জাগরণটি বিদ্রোহ দ্বারা চিহ্নিত, যা 9/11 হিব্রু বর্ণমালার প্রথম অক্ষর, 18 জুলাই 2002 13তম অক্ষর এবং রবিবারের আইনকে হিব্রু বর্ণমালার 22তম ও শেষ অক্ষর হিসেবে চিহ্নিত করে।
22তম অক্ষরটি ঈশ্বরত্বের সঙ্গে মানবত্বের সংযুক্তিকে প্রতিনিধিত্ব করে, যা ওই তিনটি জাগরণের শেষটিতে চূড়ান্ত রূপে সম্পন্ন হয়।
প্রভু 9:11-এ শুকনো অস্থিগুলোর মধ্যে প্রাণ ফুঁকে দেন, যেমন তিনি প্যান্টেক্সটের সময়ের শুরুতে শিষ্যদের ওপর পবিত্র আত্মা ফুঁকে দিয়েছিলেন। তার স্বর্গারোহণের পরের শিষ্যরা তাদের প্রতিনিধিত্ব করেন, যারা পবিত্র আত্মা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে লাইন আপন লাইন পদ্ধতির মাধ্যমে যাদের ভবিষ্যৎবাণীমূলক বাক্য সম্পর্কে বোধ উন্মুক্ত হয়েছিল। পবিত্র আত্মা গ্রহণের ঘটনাটি ভোজনের সময় ঘটেছিল, কারণ আত্মিকভাবে আহার করতে হলে যিনি বাক্য সেই যিশুর মাংস খেতে এবং তার রক্ত পান করতে হয়।
কোরহ, দাথান ও আবিরামের সঙ্গে যোগ দেওয়া বিদ্রোহীরা, যেমন 1828 সালে অ্যাডভেন্টিজমের নেতৃত্ব, সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করে যারা ঈশ্বরের লোকদের পাপ চিহ্নিত করে এবং একই সঙ্গে প্রাচীন পথ, লেবীয় পুস্তক 26:7 সময় দ্বারা প্রতিকায়িত ভিত্তিগত সত্যগুলিতে ফেরার আহ্বান জানায়, এমন তুরির বার্তার বিরোধিতা করে কম্পন সৃষ্টি করে। তুরি একসঙ্গে পুনর্জাগরণ ও সংস্কারের আহ্বান জানাচ্ছে। মিলারের ভবিষ্যৎবাণীমূলক রত্নগুলোর মধ্যে প্রথমটি, এবং যেটিকে অ্যাডভেন্টিজম প্রথমেই প্রত্যাখ্যান করেছিল, মিলারাইট আন্দোলনের সূচনা ও সমাপ্তি নির্দেশ করে। মিলারাইটদের ঘোষিত প্রথম স্বর্গদূতের বার্তার সূচনা ও সমাপ্তি মসির 7 সময় দ্বারা চিহ্নিত হয়েছে। শুরুতে তা গ্রহণ করা হয়েছিল, শেষে তা প্রত্যাখ্যাত হয়। সে প্রত্যাখ্যানের ফলেই ইজেকিয়েল অ্যাডভেন্টিজমকে মৃত শুষ্ক হাড়ের উপত্যকা হিসেবে উপস্থাপন করেন। ইসায়া 22:22 অনুযায়ী 1830 সাল থেকে যুক্তরাষ্ট্রের রবিবার আইন পর্যন্ত সময়টি দর্শনের উপত্যকা, কিন্তু ইজেকিয়েলের মতে সেটি মৃত শুষ্ক হাড়ের উপত্যকা। এই দুটি ভবিষ্যৎবাণীমূলক উপত্যকা জোয়েলের যোশাফাটের উপত্যকার সঙ্গে সঙ্গতি রাখে, যেটিকে জোয়েল আরও সিদ্ধান্তের উপত্যকা হিসেবে চিহ্নিত করেছেন।
এই ধারণাগুলো সামনে রেখে প্রশ্ন করা যেতে পারে,
9:11-এ কীভাবে জোয়েলের পুস্তকটি পিতর পেনটেক্সটে যে বার্তা হিসেবে চিহ্নিত করেছিলেন সেটিতে পরিণত হল। পরবর্তী নিবন্ধগুলোতে আমরা এই ধারণাগুলো স্পষ্ট করার চেষ্টা করব।
1892 সালের 5 নভেম্বর দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে প্রিয় ভাতিজা ও ভাতিজি ফ্র্যাঙ্ক ও হ্যাটি বেলডেনের উদ্দেশ্যে লেখা, যখন পবিত্র আত্মা তোমাকে আলোকিত করবেন, তখন তুমি মিনিয়াপোলিসে যেসব অধার্মিকতা ছিল তা তার প্রকৃত রূপে দেখবে, যেমন ঈশ্বর তা দেখেন। যদি এই পৃথিবীতে আর কখনও তোমার সঙ্গে আমার দেখা না হয়, তবু এ কথা নিশ্চিত জেনো যে তুমি বিনা কারণে আমার ওপর যে দুঃখ, ক্লেশ এবং আত্মার ভার চাপিয়ে দিয়েছ, আমি তোমাকে তা ক্ষমা করেছি। কিন্তু তোমার আত্মার মঙ্গলের জন্য এবং যিনি তোমার জন্য মৃত্যুবরণ করেছেন তার নিমিত্তে আমি চাই তুমি তোমার ভুলগুলো দেখো এবং স্বীকার করো। তুমি ঈশ্বরের আত্মার বিরোধিতা করা লোকদের সঙ্গে হাত মিলিয়েছিলে, প্রভু ভাই জোন্স ও ওয়াগনারের মাধ্যমে কাজ করছিলেন, এ কথা বোঝার জন্য তোমার প্রয়োজনীয় সব প্রমাণই ছিল, তবু তুমি আলো গ্রহণ করনি। আর সত্যের বিরুদ্ধে যে অনুভূতিগুলো পোষণ করেছিলে, যে কথাগুলো বলেছিলে, তারপরেও তুমি প্রস্তুত মনে করনি স্বীকার করতে যে তুমি ভুল করেছিলে, যে এই লোকদের কাছে ঈশ্বরের বার্তা ছিল, আর তুমি বার্তা ও বার্তাবহক উভয়কেই হেলাফেলা করেছিলে।
আমাদের জনগণের মধ্যে এমন দৃঢ় আত্মতুষ্টি এবং আলোকে গ্রহণ ও স্বীকার করতে এমন অনিচ্ছা আমি আগে কখনো দেখিনি, যেমনটি মিনিয়াপোলিসে প্রকাশ পেয়েছিল। আমাকে দেখানো হয়েছে যে ওই সভায় প্রকাশিত মনোভাবকে যারা লালন করেছিল, তারা যতক্ষণ না নিজেদের অহংকার ত্যাগ করে নম্র হয় এবং স্বীকার করে যে তারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত ছিল না, বরং তাদের মন ও হৃদয় পূর্বাগ্রহে পূর্ণ ছিল, ততক্ষণ স্বর্গ থেকে তাদের কাছে পাঠানো সত্যের মহামূল্য উপলব্ধি করার জন্য তাদের মধ্যে একজনও আর কখনো স্পষ্ট আলো পাবে না। প্রভু তাদের কাছে আসতে, তাদের আশীর্বাদ করতে এবং তাদের পশ্চাৎপসরণ থেকে আরোগ্য দিতে ইচ্ছা করেছিলেন, কিন্তু তারা কর্ণপাত করল না। যে আত্মা কোরা, দাথান ও আবিরামকে প্রণোদিত করেছিল, সেই একই আত্মা দ্বারা তারা চালিত ছিল। ইসরায়েলের সেই লোকেরা এমন সব প্রমাণের বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যা তাদের ভুল প্রমাণ করত, এবং তারা তাদের অসন্তোষের পথে চলতেই থাকল যতক্ষণ না অনেকে বিচ্যুত হয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছিল।
এরা কারা ছিল? দুর্বল নয়, অজ্ঞ নয়, অপ্রবুদ্ধও নয়। সেই বিদ্রোহে সভার মধ্যে খ্যাতিমান 250 জন প্রধান ছিল, নামকরা পুরুষ। তাদের সাক্ষ্য কি ছিল? সমস্ত সভাসদ পবিত্র প্রত্যেকেই, এবং প্রভু তাদের মধ্যে আছেন। তাহলে তোমরা কেন প্রভুর সভার উপর নিজেদের তুলে ধরছ? নম্বর 16:3। যখন কোরাহ ও তার সঙ্গীরা ঈশ্বরের বিচারের অধীনে ধ্বংস হল, যাদের তারা প্রতারণা করেছিল, সেই লোকেরা এই অলৌকিক ঘটনায় প্রভুর হাত দেখল না। পরের দিন সকালে সমগ্র সভা মূসা ও হারুনের বিরুদ্ধে অভিযোগ আনল, তোমরা প্রভুর লোকদের হত্যা করেছ, এবং মহামারী সভার ওপর নেমে এল, আর 14,000-এরও বেশি লোক নিধন হল।
যখন আমি মিনিয়াপোলিস ত্যাগ করার সংকল্প করেছিলাম, প্রভুর স্বর্গদূত আমার পাশে দাঁড়ালেন এবং বললেন, তা নয়, ঈশ্বর তোমার জন্য এই স্থানে করবার একটি কাজ রেখেছেন। লোকেরা কোরাহ, দাথান ও আবিরামের বিদ্রোহের পুনরাবৃত্তি করছে। আমি তোমাকে তোমার যথোপযুক্ত অবস্থানে স্থাপন করেছি, যা আলোতে নেই এমনরা স্বীকার করবে না, তারা তোমার সাক্ষ্য কানে নেবে না, কিন্তু আমি তোমার সঙ্গে থাকব। আমার অনুগ্রহ ও শক্তি তোমাকে সমর্থন করবে। তারা তোমাকে নয়, বরং আমার লোকদের কাছে আমি যে বার্তাবাহক ও বার্তা পাঠাই তাকে তুচ্ছ করছে। তারা প্রভুর বাক্যকে অবজ্ঞা করেছে, শয়তান তাদের চোখ অন্ধ করে দিয়েছে এবং তাদের বিচার বুদ্ধিকে বিকৃত করেছে, আর ঈশ্বরের আত্মাকে অপমানকারী এই অপবিত্র স্বাধীনচেতা মনোভাব, এই তাদের পাপ থেকে যদি প্রত্যেক প্রাণ অনুতাপ না করে, তবে তারা অন্ধকারে চলবে। আমি প্রদীপাধারটিকে তার স্থান থেকে সরিয়ে দেব, যদি না তারা অনুতাপ করে ও ফিরে আসে, যাতে আমি তাদের আরোগ্য করতে পারি। তারা তাদের আত্মিক দৃষ্টিশক্তিকে ম্লান করে ফেলেছে। তারা চায় না যে ঈশ্বর তার আত্মা ও শক্তি প্রকাশ করুন, কারণ আমার বাক্যের প্রতি তাদের বিদ্রূপ ও ঘৃণার আত্মা আছে। হালকামি, তুচ্ছতা, হাস্য পরিহাস ও ঠাট্টা তামাশা প্রতিদিনই করা হয়। তারা আমাকে খুঁজতে তাদের হৃদয় স্থির করেনি। তারা নিজেদের জ্বালানো স্ফুলিঙ্গের আলোয় হাঁটে, এবং তারা যদি অনুতাপ না করে, তবে তারা দুঃখে শয়ন করবে। প্রভু এইরূপ বলেন, তোমার কর্তব্যস্থলে দাঁড়িয়ে থাক, কারণ আমি তোমার সঙ্গে আছি, এবং তোমাকে না ছাড়ব না ত্যাগ করব। ঈশ্বরের এই বাক্যগুলো আমি উপেক্ষা করতে সাহস করিনি।
ব্যাটল ক্রিকে স্পষ্ট উজ্জ্বল রশ্মিতে আলো জ্বলে আসছে, কিন্তু মিনিয়াপোলিসের সভায় যারা ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে কে আলোতে এসে সেই সত্যের সমৃদ্ধ ভাণ্ডার গ্রহণ করেছেন, যা প্রভু তাদের কাছে স্বর্গ থেকে পাঠিয়েছিলেন? নেতা যীশু খ্রিস্টের সঙ্গে পদে পদে কারা তাল মিলিয়েছেন? নিজেদের ভ্রান্ত উদ্যম, অন্ধতা, ঈর্ষা ও অশুভ সন্দেহ, সত্যের প্রতি অবজ্ঞা, এসবের সম্পূর্ণ স্বীকারোক্তি কারা করেছেন? একজনও নয়, আর দীর্ঘদিন আলোকে স্বীকার করতে তাদের অবহেলার কারণে সেই আলো তাদের অনেক পেছনে ফেলে গেছে। আমাদের প্রভু খ্রিস্ট যীশুর অনুগ্রহ ও জ্ঞানে তারা বৃদ্ধি পায়নি, যে প্রয়োজনীয় অনুগ্রহ তারা পেতে পারত এবং যা তাদের ধর্মীয় অভিজ্ঞতায় দৃঢ় মানুষ করে তুলত, তা তারা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।
মিনিয়াপোলিসে নেওয়া অবস্থানটি প্রতীয়মানভাবে এক দুর্লঙ্ঘ বাধার মতো ছিল, যা বহুলাংশে তাদেরকে সন্দেহকারী, প্রশ্নকারী, সত্য ও ঈশ্বরের শক্তিকে প্রত্যাখ্যানকারীদের সঙ্গেই আবদ্ধ করে দিয়েছিল। আরেকটি সংকট এলেই, যারা এতদিন প্রমাণের পর প্রমাণ প্রতিহত করে এসেছে, তারা আবারও সেই বিষয়গুলিতে পরীক্ষিত হবে যেখানে তারা এত স্পষ্টভাবে ব্যর্থ হয়েছিল, এবং তাদের পক্ষে ঈশ্বরের কাছ থেকে যা আসে তা গ্রহণ করা ও অন্ধকারের শক্তি থেকে যা আসে তা প্রত্যাখ্যান করা কঠিন হবে। অতএব তাদের একমাত্র নিরাপদ পথ হল বিনয়ে চলা, তাদের পায়ের জন্য সোজা পথ প্রস্তুত করা, যেন খোঁড়া পথ থেকে বিচ্যুত না হয়। আমরা কার সঙ্গ করি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কি এমন মানুষের সঙ্গ যারা ঈশ্বরের সঙ্গে চলেন এবং তাকে বিশ্বাস ও ভরসা করেন, নাকি এমন মানুষের সঙ্গ যারা নিজেদের কথিত প্রজ্ঞাকে অনুসরণ করে, নিজেদের জ্বালানো আগুনের স্ফুলিঙ্গের আলোয় হেঁটে চলে?
যারা সত্যের বিরুদ্ধে কাজ করেছে, তাদের প্রভাব প্রতিহত করতে যে সময় যত্ন ও পরিশ্রম ব্যয় করতে হয়েছে, তা ছিল এক ভয়াবহ ক্ষতি, কারণ আধ্যাত্মিক জ্ঞানে আমরা বহু বছর এগিয়ে থাকতে পারতাম। এবং যারা আলোর মধ্যে চলা উচিত ছিল, তারা যদি প্রভুকে জানার পথে অগ্রসর হতো, যাতে তারা জানতে পারত যে তার উদয় প্রভাতের ন্যায় নিশ্চিত, তবে অনেক অনেক আত্মা গির্জায় যুক্ত হতে পারত। কিন্তু যখন ঈশ্বর তার লোকদের কাছে যে সত্য পাঠান, তার বিরুদ্ধে গ্রানাইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা কর্মীদের প্রভাব প্রতিহত করতে গির্জার মধ্যেই এত বেশি পরিশ্রম ব্যয় করতে হয়, তখন বিশ্ব তুলনামূলক অন্ধকারেই রয়ে যায়।
ঈশ্বর চেয়েছিলেন যে প্রহরীরা উঠে দাঁড়াক এবং ঐক্যবদ্ধ কণ্ঠে দৃঢ় বার্তা প্রচার করুক, তুর্যে সুস্পষ্ট ধ্বনি তুলুক,
যাতে সবাই নিজেদের কর্তব্যস্থানে ঝাঁপিয়ে পড়ে এবং মহৎ কাজে তাদের অংশ পালন করে। তারপর স্বর্গ থেকে মহান ক্ষমতা নিয়ে অবতীর্ণ সেই অন্য স্বর্গদূতের প্রবল উজ্জ্বল আলো তার মহিমায় পৃথিবী পূর্ণ করত। আমরা বহু বছর পিছিয়ে আছি, আর যারা অন্ধভাবে দাঁড়িয়ে থেকে মিনিয়াপোলিসের সভা থেকে জ্বলন্ত প্রদীপের মতো বেরিয়ে আসার কথা ছিল, যে বার্তার অগ্রগতি ব্যাহত করেছে, যে বার্তা ঈশ্বর পাঠাতে চেয়েছিলেন, তাদের প্রয়োজন ঈশ্বরের সামনে তাদের হৃদয় নম্র করা এবং দেখা ও বোঝা যে কীভাবে তাদের মানসিক অন্ধতা ও হৃদয়ের কঠোরতার দ্বারা কাজটি বাধাগ্রস্ত হয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে তর্কবিতর্কে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হয়েছে, বিলম্বে অধৈর্য হয়ে স্বর্গীয় বার্তাবাহকরা শোকাহত হয়েছেন, সেই সময় সোনালী সুযোগগুলো অপচয় হয়েছে, পবিত্র আত্মা তার মূল্য কিংবা প্রত্যেক আত্মার তা গ্রহণের অপরিহার্যতার প্রতি কতই না সামান্য কদর করা হয়েছে। যারা এই স্বর্গীয় দান গ্রহণ করে তারা ধার্মিকতার বর্মে সজ্জিত হয়ে ঈশ্বরের জন্য যুদ্ধ করতে এগিয়ে যাবে, তারা প্রভুর পথ নির্দেশকে সম্মান করবে এবং তার করুণার জন্য তার প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ হবে। কিন্তু বহু স্থানে এবং বহু বহু উপলক্ষে খ্রিস্টের দিনে ঈশ্বরের লোক বলে যারা দাবি করত তাদের সম্পর্কে যেমন বলা হয়েছিল, তেমনই সত্য করে বলা যেতে পারে যে তাদের অবিশ্বাসের কারণে অনেক মহৎ কাজ করা যায়নি, অন্ধকারের শৃঙ্খলে আবদ্ধ অনেককে সম্মানিত করা হয়েছে কারণ ঈশ্বর তাদের ব্যবহার করেছেন, আর তাদের অবিশ্বাস মানবীয় মাধ্যমের মাধ্যমে স্বর্গদূতেরা যে সত্যের বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন বিশ্বাসের মাধ্যমে ধার্মিক গণ্য হওয়া খ্রিস্টের ধার্মিকতা তার বিরুদ্ধে সন্দেহ ও পক্ষপাত সৃষ্টি করেছে। The 1888 Materials 1062-1070